বলছেন যে নয়টার বিশিষ্ট প্রেম আরাম
মানুষের উদ্ধব বলছেন যে ওইটা কিছু বিচিত্র না, গোপী মানের যে প্রেম আরুঞ্জ উদ্ধব কামনা করছে, বলছেন যে পদরেও কামনা করছেন বৃক্ষলতা রূপে আসা বহু আছেন। সে উদ্ধবকে বলছেন কৃষ্ণ না তথা আমি প্রিয়তন আমার প্রিয়তম রুক্মি আমার প্রিয় নয়, সংকর্ষণ আমার বড়দাদা প্রিয় নয়, ব্রহ্মা আত্মধু আমা থেকে জন্ম হয়েছেন প্রিয় নয়, যথা ভবান তুমি আমার যে প্রকার প্রিয়। উদ্ধব আবার বলছেন যে আমি গোপীগণে পারপত্যের উপার জন্য বৃন্দাবনেতে গুরুমবতা হয়ে জন্মগ্রহণ করতে বাধ্য করি, গর্ব নয় গর্ব নয়। যারা গুরু তারা যদি গুরু অভিমান করে ভ্রষ্ট হয়ে লঘু যেখানে সকলকে দেখে সেখানে গুরু অভিমান, আর যেখানে পূজনীয় রূপে দেখেছি সেই জন্য দশ কৌপাত প্রভু বলছেন কেন, এটা কি কপরতাযুক্ত না? একটা সাধারণ পুষ্য যদি যার কোন গর্ব না ভগবত কাজপত্র অর্পিত যখন হয়ে যায় তাকে আর আমরা পদবলিত করি যাই না, মস্ত করি। যেহেতু তুমি ভগবত কাজপত্রে অর্পিত এইসব জীবন্ত চেতন রব যখন ভগবানের পাদ পদ্মে অর্পিত হয়ে যাচ্ছেন তখন তারা তো আমার পূজিত হয়ে যাচ্ছেন, সেখানে আর হিংসা দেশ থাকবে কোথায়? সম্বন্ধ জ্ঞান নাই বলে আমাদের সব বৈষ্ণবগণ এসেছেন, এসেছেন আমি তাদের কাছে প্রার্থনা করি আপনারা মহা জগৎকে উদ্ধার করিবার জন্য এসেছেন, পরস্য এক তাৎপর্য হয়ে আমাদের উপস্থিত সেবা করো, সে প্রভুপাদের সান্য নতুবা আমি আমার গুরুর সান্য কোনদিন হতে পারব না। সিংহাসন হচ্ছেন অনন্ত অংশ সম্ভব, অনন্ত দেবের প্রকাশিত হচ্ছেন সিংহাসন। আবার আমরা বলছি যে পাদ আব্দল সমবিনা বরদাস্তমের নান্নাত কদাপি সময়ে কিল দেবী জাতে সচ্ছায়তে মম নমস্তু নমস্তু নিত্যম সচ্ছায়তে মম রসস্তু। দেবী তোমার পার্বত্য আমি আর কিছু চাই না, তোমার সত্যত্ব লাভ করতে আমার ইচ্ছা নাই, তোমার দাসী দাসী তাই যদি হয় আমি সিংহাসনে বসে পড়লাম, সান্ন হল না সান্নত হলাম, রাধারানী বসেছেন তার পাশের কাছেই আমি বসলাম, সান্নাত্য এসে যায় না কিন্তু সান্নাত্য এসে যাচ্ছে। আবার আচরণে যে দেখা যাচ্ছে সিংহাসনে বসে আছেন শ্যাম সুন্দর কৃষ্ণ দ্বারকাতে প্রদ্যুম্ন গদ এই আসি মাটিতে বসছেন, মাটিতে বসছেন গুরু এবং উদ্ধবকে নিয়ে যখন গেলেন কোথায় কুঞ্জাল ভরেছে, কুঞ্জাল দুটি আসন দিয়েছে, কৃষ্ণ সুবর্ণ আসনে বসলেন এবং উদ্ধব মাটিতে বসলেন। উদ্ধবের সঙ্গে কুঞ্জার সঙ্গে তুলনাই হয় না, কুঞ্জা যখন ভগবানের বস্ত্র হয়ে আকর্ষণ করছে আর কিছুদিন থাকে, সুখদেব বলছেন যে দুর্ভাগা আত্মশুধু করতে হবে কেন, শ্রীকৃষ্ণা করছেন কৃষ্ণেই আত্মস্থল চলে আসবেন, তাকেই বলে তো ধর্ম। রূপগোস্বামী এক জায়গায় লিখছেন প্রেম সম্পত্তি অয়ষ্কান্ত, প্রেমকে বলছেন চুম্বকের মতন শ্রীকৃষ্ণকেই আকর্ষণ করে নিয়ে আসবে, সেখানে সুন্দর বলছে যে আর কিছু থাকো, সুখদেব দুর্ভাগা বলছেন মানে আমাদের মত নয় ব্রহ্মাদি দেবতা আছে কুঞ্জা কিন্তু গোপী অনেক তুলনা আছে, তাকে বলে দিচ্ছেন যে দুর্ভাগা কৃষ্ণকে আকর্ষণ করে সেখানে উদ্ধব গিয়ে মাটিতে বসেছিলেন, যে উদ্ধব তুমাতে কোটি গুণ কোটি গুণ সৃষ্ট। সেই রকম আমরাই বহুপাদের সিংহাসনে বসতে যাব সাম্য হবতে না বলো। এই জন্য শ্রী প্রভুপাল হচ্ছেন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের গুরু, তার কৃপাতেই আমরা রাধিকা মাধবা আসাম। উদ্ধব এখানে কামনা করছেন আসাম হোক, কবে যদি হোক, আর প্রভুপাল বলছেন যে কোনো ভরসা নিরাশ নাই আসাম হোক, তোমরা অবশ্যই রাধা মাধবের কৃপা পাবে। সেই আশা প্রভুপাল দিয়েছেন অবদান দেখুন। আর এই জগতে হয়তো কেউ গ্রামে একটা স্কুল করল, গ্রামবাসীগণ তাকে সম্মান করল, আবার হয়তো জেলার একটা কলেজ করে দিল তাকে, সেই প্রদেশের লোক তাকে সম্মান করল, পৃথিবীদের একটা বিশ্ববিদ্যালয় করল তাকে পৃথিবী শুধু লোক সম্মান করল। আর প্রভুপাল হচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ড যার পদক্ষেপে অবস্থান করছি, সে শ্যাম সুন্দরের জ্ঞান জগতে দিচ্ছেন, এবং জ্ঞান নয় সে শ্যাম সুন্দরকে যার সে আমরা বসীভূত করতে পারি সেই অবদান দিচ্ছে, তার মহিমা দেখুন। সুতরাং আমি বৈষ্ণবের নিকটে নিবেদন করি, আমিও শিল প্রভুপালের পাদ করতে প্রার্থনা করি, প্রভু আপনি আমাকে আপনার দাসের দাসে দাস করুন। নিয়মান নিজভৃত্ত পার্শ্ব বল্লার মঞ্চে নিষিদ্ধদেরকে প্রভু আপনার ভৃত্তির নিকটে আমাকে নিয়ে যান। এই কখন সম্ভব হয়? রাষ্ট্রপতির কাছে গিয়ে যদি কেউ বলে আপনার সে পিয়ন্তার কাছে আমাকে নিয়ে যান, হবে? কিন্তু বলছেন যে নিয়মান নিজভৃত্ত পার্শ্ব আমিও আপনারা আশীর্বাদ করুন, আমি আমার গুরুপাল করবেন আমার সর্বস্ব, এখনো আমি তার কৃপাতে বেশি আছি। আগে বলেছি আমার কোনো যোগ্যতা নাই, কোনো বিদ্যা নাই, পাণ্ডিত্য নাই, দরিদ্র ঘরে চলি, কিন্তু যার কৃপাতে আমি বেশি আছি সেই হচ্ছেন আমারই সর্বশ্রেষ্ঠ সমিত শিল প্রভুপাল। আপনারা সকলেই শিল প্রভুপালের মনোমাংসকারী, আপনারা কৃপা করুন আমি যেন সেই প্রভুপালই বলবার হতে পারি, এই
যাকে আমরা আমাদের ভোগের ভোগভূতি যুক্ত ইন্দ্রিয়ের দ্বারা দেখে যাকে দেখছি বলে মনে করি, সেই প্রকার দেখলে সেই প্রকার ইন্দ্রিয়ের দ্বারা আমরা তাকে গ্রহণ করি, তার সান্নিধ্য লাভ করেছি বলে আমরা বিচার করি, সেটা বাস্তবে সত্য কথা হতে পারে না। অপ্রাকৃত বস্তু নামে প্রাকৃত দোষ, সুতরাং আমরা যার সম্বন্ধে বলতে কিছু যাচ্ছি তিনি আমাদের যারা কখনোই বর্ণিত হতে পারেন কিনা বিচার্য বিচার। আমরা কৃষ্ণ রাধারানী এই সমস্ত বিষয়ে যে ধারণা রাখি সেই ধারণাই প্রকৃত কৃষ্ণে বা রাধারানী সম্ভব কিনা এগুলি বিচার্য বিচার। যদি কৃষ্ণ সম্বন্ধে আমাদের ধারণা থাকে তাহলে আমাদের কি প্রকার অবস্থা হবে? যদি কৃষ্ণ কৃষ্ণ নাম সব তো অজ্ঞানকারী তত্ত্ব, অজ্ঞানকারী তত্ত্ব হলে তাহলে আমাদের সেই বস্তুতে অধিকার কখন হবে? তার অধিকার হলে কি অবস্থা আমাদের হবে? গুরুতত্ত্ব সেই প্রকার অজ্ঞয় জ্ঞান বস্তু, তিনি তার অভিন্ন শক্তি, শক্তি শক্তি মতো অভেদ, সকলেই গুরুত্বে নিজের গুরুকে তদভিন্ন সেই প্রকার তত্ত্বগুলি বিচার করে। কিন্তু কথাটা শাস্ত্রে তো বলেছে কি আচার্য মান বিজানিয়া নাম মন্দিরিত বলেছি মাত্র বিদ্যা অতিরিক্ত সর্বদীপময় গুরু, এবং সেই গুরুকে কিভাবে বলেছে সেবা করবার জন্য অতঃ দৃঢ় আর হবে ভক্তের সেই বিষয়ে গুরু দিবে তাহা ভক্তের পরিচয় গুরুদেব আত্মা, গুরুদেব তিনি আত্মা, এই যুগ বিচারে প্রতিষ্ঠিত হয়ে ভগবানের সেবা ভগবানের সেবা করতে হবে। কখনো কখনো আমাদের মায়ের হাত থেকে নিষ্কৃতি নেই, শুধু আমি গুরু সেবা করব এ কথা কোথাও শাস্ত্রী বলে কেননা মাম এই বাদে পেপার জানতে মায়ের কারণ চরণীতিতে আমাকেই যে স্মরণা করতে হয়। তন মায়া অত বুধ আবদের কাম ভক্তের কথা ভয়ং দ্বিতীয় বিবেশ অতুধ আবেতম ভক্তৈতম গুরুদেবতা দাসী ভজনা করতে বলেছে। ভজনীয় বস্তুর মূল কে সে উল্লেখ্য করে দেখা হয়েছে ভগবান ছাড়া শুধু গুরুকে বলা হয়, ভগবানকেই মুখ্য বলা হয়েছে, এবং সেই ভগবানকে কিভাবে হয় সেটা সেভাবে দিচ্ছে গুরুদেবতা মা। এই জন্য এই প্রভুপাদের বাণী আমরা শুনেছি ট্রান্সপারেন্সিগুলি উপেক্ষ, যার মধ্যে সেই প্রকার ভগবৎ তত্ত্বে দর্শন প্রতিফলিত হচ্ছে সেই প্রকার বস্তুকেই তিনি গুরু বলেছেন।
আচার্যের মান মিজানিয়ার সেই এক তত্ত্বই বলেছে। অগুরুকে কোথাও গুরু বলা হয়নি। গুরুই গুরু, অগুরুর সাজে গুরু কখনো থাকেন না। আর অগুরুকে যদি গুরু বলা হয় তাহলে গুরুর চরণে অপরাধ হয়। এবং গুরুকে যদি অগুরু বলা হয় একই রকম অপরাধ হয়। এই জন্যই আমাদের শাস্ত্রে নিষিদ্ধ হয়েছে। তাহলে যদি গুরু আমরা আশ্রয় করি, তাকে শাস্ত্র বলেছেন যে প্রকার সম্মান বা যে প্রকার বিচার তার সম্ভব, সেগুলি গুরুর পক্ষেই প্রযোজ্য হয়েছে, অগুরুর পক্ষে হয়নি। অগুরুকেও যদি আমরা সেই রকম সম্মান দিতে যাই তাহলে অপরাধজনক ব্যাপারই হয়ে পড়ে। এখন বলুন গুরু তিনি ধরতে গুরু কি সকল সাজে সজ্জিত হলে হবে না। নিশ্চয়ই গুরুদের ভগবত অভিন্ন বলে বিজ্ঞান করতে হবে, শাস্ত্রীয় মানে। কিন্তু কোথায় বলে সে অগুরুতেও ওই রকম অভিন্ন বলে জ্ঞান করতে হবে, এ কথা বলা হয়নি। তাকে পরিষ্কার বলে গুরুপতি অমৃতা কার যা কার জন্ম জানত উৎপত প্রতি কমিনা পরিষ্কার বিধি আছে। সুতরাং অগুরুকে যদি ওইরকম গুরুকে ওইরকম করতে হয় তোমরা এইরকম করো, তাদের তোমাদের যদি এই প্রকার ভক্তি গুরু পার পদ্মে না থাকে তাহলে তোমাদের সিদ্ধি হবে না। গুরু পার পদ্মে না থাকলে নিশ্চয়ই সিদ্ধি হবে না। কিন্তু অগুরুকে যদি এরকম গুরুর সম্মান দিতে যাওয়া যায় অপরাধ এটি শাস্ত্রের বিচার। আমার যতটুকু শুদ্ধ মায়ের বুদ্ধিতে আমি এটা বুঝি, অপরাধিত বুদ্ধিতে এর বিপর্যয় হতে পারে আমার কি ধারণা নাই। এই জন্যই আমরা এইসব তত্ত্ব সম্বন্ধে বিশেষ মাথা ঘামাতে চাই। তিনি যদি আমাদের হৃদয়ে প্রকাশ করেন সে গুরু, বস্তুতে বস্তু বুদ্ধি করতে হবে, অবস্তুতে বস্তু বুদ্ধি করলে কখনো সিদ্ধি লাভ হবে না। মূর্খ ব্যক্তিকে পণ্ডিত জ্ঞান করে যদি আমি পূজো করি আমি কোনোদিন বিদ্যা লাভ করতে পারবো না। বিদ্বানকে যদি আমি বিদ্বান বলে পূজা করি তবেই আমার বিদ্যা সম্ভব হবে। যত অগুরু সম্মান আমি করতে আরম্ভ করে দিই পূজা করতে গুরু সম্মান করে নিতে চাই নাই। গুরু তিনি নিশ্চয়ই তিনি গুরু সম্মান দাবি করতে পারেন তার অধিকার। সুতরাং চৌপাদ কৃপা করুন আমাদের যাতে আমরা প্রকৃত সেই প্রকার তার পাঠ পদ্মে জীবিত হতে পারি এবং তাঁর শিক্ষা দীক্ষা আমরা আচরণ করতে পারি। এটি তাঁর সুচরণে প্রার্থনা করছি। এখানে কিছু পাণ্ডিত্য আমার জানাবার আমার দরকার নেই, আমি মূর্খ।
আচার্য সিংহ রূপে কৃষ্ণ ভক্তি প্রজ্ঞান কে সবজ্ঞানি অতিমর্থ চরিত্রায় স্বাসিতানাং শতানিনে জীব দুঃখে সদাসায় নাম প্রেম প্রদানিনে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে আমরা যে স্থানে তো পাখি খেয়েছি, এই স্থান হচ্ছে সম্পূর্ণ বিশ্বতে প্রতিষ্ঠাতা গৌ নাম গৌ সম্প্রদাত নিতলীলা পরমিত জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত পরবর্তী ঠাকুরের সমাধি। এই সঙ্গে ভক্তি বিজয় পাওয়া যেতে সেদিকে ভজন করেছিলেন, পূর্বে তাহার প্রতি আমরা ওখানে যাব, সেখানে তাহার একনিষ্ঠ সেবক নিত্যলীলা প্রবিষ্ট অমৃষ্ণুপাষ্ণ ভক্তি বিরাট কৃষ্ণ মহারাজের সমাধি বর্তমানে, সেইখানে যে আমাদের গুরু পাঠ করলেও এখানে থাকাকালে স্থান ওখানে আছে। এই জগৎগুরু সম্বন্ধে আমি যতদিন দু একটি কথা আমার গুরু পাঠ করতে স্মরণ করেছি, আমার অপরাধ কোনো বুদ্ধি বিবেচনা নাই, গৌরী ত্যাগীতে তাহার সম্বন্ধে যে দু একটি কথা আমি স্মরণ করছি সেই সব খুব পাখি মতো অথবা পিউনের মতো দু একটি কথা আপনার যদি নিকটে নিবেদন করে তাহার পাঠ করতে আমার শ্রদ্ধা পুষ্পাঞ্জলি জ্ঞাপন করে। আমাদের গুরু পাঠ প্রশ্ন বলতেন যে পৃথিবীতে আজ পর্যন্ত যত আচার্য এসেছেন তাহাদের সকল বৈশিষ্ট্যকে প্রবিভূত করে ছিল প্রভুপাদ জগতে আবির্ভূত হয়েছিলেন, যেরকম ভাবে ছিল মহাপ্রভু মহাবদান্য কৃষ্ণ প্রেম প্রদান করে মহাবদান্য সদ্রু এই সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাপ্রভুর অভীষ্ট সমস্ত বিশ্বকে প্রচার করে দিয়ে তিনি মহাবদান্য মহাপ্রভুর অথবা রাধা কৃষ্ণে নিজ শক্তি না হলে এত অল্প দিনে যে শঙ্করাচার্য মতন লোক অথবা মধ্যাচার্য রামানুজ প্রভৃতি আচার্যগণ যে বহুকালেতে বহু রাজন্য বর্গে বহু সৈন্য সামন্তে আশ্রয় নিয়ে বহুকালেতে যে একটি মাত্র ভারতবর্ষতে যে বিচারধারা প্রচার করেছিলেন ইনি কানা কবি একটি পয়সাচ্ছা দাম না নিয়ে কোন রাজাশ্রয় না করে মাত্র নতগুলি ছেলেগণকে নিয়েছে তাদের শ্রীদণ্ড সংগ্রাম দিয়ে আর বৃহৎসঙ্গ নিয়ে বৃহৎসঙ্গ এবং সমস্ত ভাষাগুলিতে সাপ্তাহিক গৌড়ীয় দৈনিক নদিয়া প্রকাশ পাক্ষিক গৌড়ীয় মাসিক গৌড়ীয় এবং বহু সমস্ত গ্রন্থ যে প্রায় যুক্ত হয়ে যাচ্ছিল এইগুলিকে প্রচার করে পরিক্রমা স্থাপন করে বহু সমস্ত জায়গাতে সন্ন্যাসীগণকে প্রদণ্ড সন্ন্যাস দিয়ে সমস্ত প্রশ্নের কোনা কোনা এমনকি পাশ্চাত্য দেশ পর্যন্ত তিনি প্রচার করেছেন। আজ সমগ্র বিশ্বে যে গৌর বিচারধারা গৌ নাম গৌ সাম গৌ ধামের প্রচার হয়েছে, ভাগবত গীতা ইত্যাদি সমস্ত ভাষাতে প্রচারিত হয়েছে, এই মহাপুরুষ তা হচ্ছেন মূল কেন্দ্রে। তিনি বলতেন যে সনাতন গোস্বামী হরি ভক্তি বিরাট লিখেছিলেন কিন্তু প্রচার করতে পারেন নাই, এই প্রভুপাদ একজন মহান নির্ভীক সত্যের প্রচারক ছিলেন, তিনি সমাজেতে দৈব বর্ণাশ্রম ধর্ম প্রচার করেছিলেন যে অন্য কোন আচার্য সমাজের ভয়েতে তারা করতে পারেন নাই, এই ছিল প্রভুপাদ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং এর মাধ্যমে তিনি হরিভক্তি সর্বত্র তিনি প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন যে কোটি কোটি হাসপাতাল কোটি কোটি স্কুল কলেজ ইত্যাদি করা অপেক্ষা অনেক সব জগতের দান করা অপেক্ষা যদি একটি লোকে চিত্তবৃত্তিতে কৃষ্ণের নিকটে কৃষ্ণের দিকে যদি মনে দিয়ে যায় তার অপেক্ষা আর জগতে তো কোনো দান হতে পারে না। তিনি বলেছিলেন যে এক মূল আশ্রয় বিগ্রহে আমরা আন্তহান আনুগত্যকে মূল বিষয় তত্ত্বকে কৃষ্ণ রাধা অথবা চৈতন্য মহাপ্রভু আমরা সকলে মিলে নিজের সেবা করি। এক না একদিন আমাদেরকে করতে হবে। এই জগৎকুল্য এই শরীর দেখে ভগবানের পাপ পদ্মেছে কুপাপ পদ্মেছে যদি সমর্পণ করে আমরা ভগবানের আমরা সেবা যদি করতে পারি এই চিত্তবৃত্তি যদি কেউ দিতে পারে তাহার নতুন জগতে আর দয়ালু দাতা নাই। এই বলেছিলেন যে জগতে আমরা কাঠ পাথর বিক্রি হয়ে আসি নাই, আমরা গোলকে বৈকুণ্ঠ বার্তা বহ তাহার সেবক আমরা তাহার জীবন মাত্র। তিনি বললেন যে আমরা শীঘ্রই করি না। তিনি শিষ্যগণকে ব্যাস পূজার সময় বলেছিলেন বিগত তাহার বন্ধু যাহাদেরকে দেখলে কৃষ্ণ নাম আছে কৃষ্ণ স্মৃতি আছে তারা শিষ্যের গুরু, গুরু জগৎকেই গুরু রূপে দর্শন করে তাহাকে দৃষ্টিতে সেবক নাই। যদি সে অপেক্ষা করেন তাহলে গুরু কি হল? তিনি কেউ কে শিষ্য করেন না সকলকে গুরু করেছেন এক ধার থেকে আমাদের তিনি পাপ কর্ম বলছেন। তাহার বহু রকমের বৈশিষ্ট্য তিনি এমন তেজস্বী ছিলেন যে গৌতম রাজবাজ মহারাজের অপ্রকাশের পরে তিনি বলেছিলেন আমি একটু দুর্ভাগাব বর্ণবস্থা বলেছিলেন নদীর ধানে এই শহরেতে আমার পায়েতে দড়ি বেঁধে দিয়ে তোমরা একটা ঘুরাবে যাতে এই ভূমিকা আমার গায়েতে লাগে তাহলে আমার মঙ্গল বিধান হবে। সহজিয়া বাবা জিয়া মনে করে যে আমার গুরুদেব ছিলেন তিনি যা বলেছিলেন তা করতে হবে। তারা এই পূর্ণদর্শী এই মহাত্মার কথা তারা বুঝতে পারল না, জন্ম তারা বুঝতে পারল না, তারা সত্যি সত্যি মুটি মোটা দড়ি কিনে নিয়ে আসলো এবং তারা তাহার বাঁধে দিয়ে আন অভিষেকে গরিব দিকে তাহাকে ঘুরাবে। এই সময় প্রভুপাত ওখানে তাহার প্রতি শিষ্যের জনকে নিয়ে আর ওখানে উপস্থিত হলেন এবং তিনি বললেন যে আমি একমাত্র ইহার শিষ্য আর কেউ না। যদি তোমাদের মধ্যে কোন একজন শিষ্য হো যদি ছ মাসের মধ্যে তুমি স্ত্রী সম্মান না করে থাকো স্ত্রীর দর্শন না করে থাকো তাহলে তাহার পাপ কর্মকে তোমরা স্পর্শ কর। যদি তোমরা এইটা না করতে পারো আর তোমার মধ্যে এই গুণটা না থাকে তাহলে এখন তোমাদের মস্তক বিচীর্ণ হয়ে যাবে, কেউ স্পর্শ করে নাই। তিনি তখন বলেন যে এক মাসের ভিতরে শেষে বললেন সাত দিন ভিতরে শেষে বললেন যে আজ পর্যন্ত যদি কেউ স্ত্রীরা দর্শন না করে থাকে তাহলে তাহার পাপ কর্মকে কেউ স্পর্শ করে কেউ স্পর্শ করলো না। তখন তিনি নিজে যে তাহাকে ধরে তুলে করেছে নিয়েছে গঙ্গা তটেতে তাহার সমাধি তাহাকে প্রদান পরবর্তীকালেতে আবার যখন গঙ্গার ভাগন হল তখন তাহার গুরু পাঁচ পদ্মের সমাধি এইখানে তারা রাখুন তটেতে তিনি প্রদান করেছেন। এইরকম ভাবে তিনি আমাদের গুরু পাঁচ পদ্ম বলছেন যদি প্রভুপাত না আসতেন তাহলে মহাপ্রভুর কথা এই আধুনিক জগতেতে ভোগী স্বর্ণী এবং সহজিয়া সতী ভেদি মহাপ্রভু সাইন ত্যাগি এই জন জালেতে কিছুটাই প্রচার হতো না। প্রভুপাত বলতেন যে আমি এসেছিলাম কিছু মহাপ্রভুর কথা অবদানের কথা জগৎকে দিতে কিন্তু আমি দিতে পারলাম না, প্রথমে জঙ্গল কাটতেই আমার সময় তারা চলে গেল। আরাধাকুন দেখে অত্যন্ত দুঃখিত হয়ে তিনি এই সমস্ত কথাগুলি বলেছেন। তাহা আওদানের কথা বহু আমি বিশেষ বলতে পারি না, বৈষ্ণবরা আমাকে দাবি করছেন নিষেধ করছেন তাহা অনন্ত কথা অনন্ত কালের মধ্যে তাহার একটি কণা স্পর্শ করতে পারে না। তবে গুরুদেবের সম্বন্ধে এই একটি আমার কথা বক্তব্য গুরু মাত্র যেরকম হয়েছে এম এ পিএইচডি হয় তাহাকেই শিক্ষক করা যায়। আর গুরু ক্লাস ফোর পর্যন্ত যে পড়ায় কি ক্লাস ওয়ান অথবা অক্ষর জ্ঞান দাতা তাহাকে গুরু বলা যাবে না আমার বিচারে। সেটি নয়, যার অক্ষর জ্ঞান দাতা ওইখান থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পরমাত্মিক রাধারানী দাঁড়তে দেওয়া পর্যন্ত আমার মনে হয়েছে এরা সকলই গুরু কোটিতে তথা বৈশিষ্ট্য হবে। আর ওই রকম ভাবে গুরুকে সম্মান দেওয়া আমার মনে হয়েছে সকলের কর্ম। যদি না সম্মান দেয় তাহলে তাহার কৃষিতে জগতের গুরুই না, এই কথা কি হবে? এর জন্য মধ্যমাদি কার কেউ বলছেন প্রেম মৈত্রী অপেক্ষা যত কিছু মাধ্যম এরা গুরু হওয়ার যোগ্য, যদি প্রণাম না হোক কিন্তু গুরু যদি এখানে না বলা যায়। আর চৈতন্য মহাপুরুষ বলছেন যার দেখ তার কৃষ্ণ হলে আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই যারা সুনাম প্রচার করবে তার মধ্যে তুমি অনর্থ কিছু হতে পারে থাকতে পারে কিন্তু তাহাদের সম্মান নেই। এক নাম যদি করে মাত্রকে আমরা সম্মান দিয়ে চলব যথাযোগ্য সম্মান দিয়ে। আর গুরুই দেখবে সকলকে দর্শন করবে, গুরু তাহলে সম্মান দিবে আমাকে এই অভিমন। এইরকম ভাবে আমরা সকলে মিলেমিশে প্রভুপাদের কিছু কথা আমরা জগতে প্রচার করতে পারি। আমাদের পরের বাহিনীতে যদি প্রচার প্রভুপাদের কথা গুরু না হলেও আমি বলবো যে সে প্রভুপাদ যা বলেছেন এটা মুখে তো বলবো যে তোমরা কিছু নাম করো, যদি চাউ না করতে পারে তাহলে বলবো কিছু। অতএব আমরা সকলে মিলে যাতে প্রভুপাদের কথা পিয়ন হয়ে যোগ্যতা অধিকার না হলেও অন্যত্র থাকেও আমরা প্রভুপাদের কথা আমরা প্রচার করবো এই নাম বলে
বলেছেন। তসমাদ গুরু প্রপদ্দিত জিজ্ঞাসুষে উত্তম শাব্দে পরে চিহ্নাতম ব্রহ্মনিন্দুক সমাশ্রয়ম। মিনিমাম কোয়ালিফিকেশন সম্বন্ধে এইটি বলা হয়েছে, তার থেকে হীন হলে তাকে বলতে বলেছে এ কথা আমি স্বীকার করতে পারি না। গৌরমানন্দে
শ্রীচৈতন্দ্রমনোভূতলে ভজামি রাধাম অরবিন্দনেত্রাম স্মরামি রাধাম মধুরস্মিতাভ্যাম বদামি রাধাম করুণাভরদ্রাম ততো মম নাস্তি গতিরস্নতাপি। ভক্তির সামর্থ্য শ্রীচৈতন্য মহাপুরুষ পুরীর ধামে এবং প্রয়াগে সে সমস্ত কৃপা করেছিলেন বিশেষ তিনি কৃপা করে তাকে যে সমস্ত উপদেশ প্রদান করেছে বিশেষ করে তিনি কৃপা সঞ্চার শক্তি তাকে ক্ষতি করিয়েছিলেন। রায়ানন্দ স্বরূপ দামোদর জগদানন্দ প্রভৃতি ছিল নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার্য ইত্যাদিকে তিনি বলেছিলেন যে রূপকে ঘৃণা করুন যাতে আমার অনুভবগুলোকে স্বীকার করে। সেই সমস্ত কথাগুলি তিনি নিয়ে ভক্তির স্বামী সিংহ আর তার ফলে তীর্থ রূপে উজ্জ্বল দিনগুলি গ্রন্থ রচনা করে। আর সেই গ্রন্থের সমস্ত প্রমাণ এবং উদাহরণ দেখলে কতগুলি জিনিস আছে রসম্বন্ধী যাহার উদাহরণ শ্রীমদ ভাগতে নেয়। এমনকি জয়দেব গোস্বামী গীতগোবিন্দ চণ্ডীদাস পদাবতী এবং মৈত্রী কোটি বিদ্যাপতি এবং পরাশর লিখিত গ্রন্থ নাগরিকী লিখিত ভক্তি গ্রন্থ অন্য কোন পুরাণের ভাগ কোনোরকম হয়েছে উদাহরণ নেয়। এই জন্য তিনি কি করলেন বিদগ্ধ মার্গ ললিত মার্গ এবং পদ্মাবলী সংগ্রহ এবং এই সব দেখতে পাওয়া যায় যে স্বয়ং ললিতা দেবী স্বয়ং সত্যভামা দেবী এই সব গুলি গ্রন্থের জন্য তাকে আদেশ দিয়েছেন এবং স্ফূর্তি প্রাপ্ত করেন। এই ভক্তির স্বামী সিন্ধুতে তার উদাহরণগুলিকে নিজকৃত গ্রন্থ এবং যে সমস্তগুলি ভাগবতের শ্লোক পেয়েছেন কি অন্য জায়গাতে পেয়েছেন রসটা সেই সমস্তগুলিকে কোটেশন করেছেন আপনি ভক্তির স্বামী সিন্ধু এবং ভক্তি এমন ডেফিনেশন দিয়েছেন এমন তার পরিভাষা দিয়েছেন যে আজ পর্যন্ত কোন গ্রন্থেতে শ্রীমদ ভাগবতী যে আগ পর্যন্ত আছে। চৈতন্য মহাপ্রভু বললেন যে রূপকৃত যে অন্নাভিলাষতা শূন্য জ্ঞান পর্বাদ জ্ঞানাব্রতম আনুকুল্যেন কৃষ্ণানুশীলন এইরকম হচ্ছে সর্বাঙ্গ পরিপূর্ণ আজ পর্যন্ত কোন পরিভাষাই হয় শ্রীমদ ভাগবতী সেইটা লেখা আছে ভক্তি নির্গুণা অধ্যক্ষ যেতে একাই টুকি এখানে বস এখানে সর্বধর্ম যত ভক্তি অধ্যক্ষ যে একাই টুক্য অব্যবহিতা যা ভক্তি পুরুষোত্তম আরো নির্গুণস্ উদাহৃতম লক্ষণম ভক্তি যোগ নির্গুণস উদাহৃতম
ভক্তি যোগ ভগবতী সন্নাম গ্রহণাদি
এই সবগুলি উদাহরণ দিয়েছেন কিন্তু এতটুকু পূরণ হয় নাই যে রূপ গোস্বামী অন্নাভিলাষতা সুন্দর দিয়ে করে এরকম যে জগৎ পরিভাষা আজ পর্যন্ত হয় এই জন্য বাধ্য হয়ে আমাদের সম্প্রদায়ের কথা সমস্ত সম্প্রদায় এমনকি মায়াবাদী সম্প্রদায় সমস্ত সম্প্রদায় আর আমাদের চারটি বৈষ্ণব সম্প্রদায় তো কথাই গেল সব নিচে উদাহরণের জন্য বাধ্য নামের মানে শাস্ত্রীতে বহু জায়গা আছে কিন্তু তুন্দের তুন্দাবলী প্রতিনিধি সেই তুন্দাবলী মধ্যে নামের একটা পরিপূর্ণ এমন মহিমা আর কোনদিন প্রকাশিত হয় সেখানে মহাপুরুষ তিনি বলেন তাহার এক একটি তাহার দিকা জগতে দেখা যায় স্বরূপ দামোদর আছে রায়রামানন্দ এরা তো ললিতা বিশ্বাস আরো আরো সত্যানন্দ পণ্ডিত সত্যভামা সকল আছে কিন্তু আমরা রূপান্তরিত সনাতন গোস্বামী তার গুরু আছে তার ভগবৎরাম গুরু দুই কিন্তু সনাতন গোস্বামী সনাতনানন্দ আমরা বলি না স্বরূপ দামোদরের অনুগত ডাইরেক্ট বলি নেন, রূপান্তরে রূপান্তর গোস্বামী এমন সুন্দর বিচার, চৈতন্য মহাপ্রভু ওই বিচার তুমি এক লাগছে আর নিজেকে বসীভূত রাখতে পারছেন এমন সুন্দর বিচার তিনি ভক্তির সামনে। যারা ভক্তির সামনে সিন্ধুতে অবগাহন করতে পারবেন না তার ভক্তি রাজ্যে তো কোনদিন প্রবেশ করবে, তার বুঝতে পারবে না যে ভক্তি কাকে বলে। প্রথমেই এখানে তিনি যে বললেন অন্যায় বিলাস তার ত্যাগ পান আনুকূল্যের কৃষ্ণ ভক্তি, ভক্তির উত্তমা যে বললেন তাহলে বলছেন যে ভক্তির কনিষ্ঠা ভক্তি মধ্যমা রূপ গোস্বামী এই ভক্তির সামনে দিতে পরে ভাবলহরি ইত্যাদির মধ্যে তিনি বর্ণন করেছেন উত্তমা ভক্তি হচ্ছে স্বরূপ সিদ্ধা, স্বরূপ সিদ্ধাই যাবে। মধ্যমা যাকে বলছি আর কনিষ্ঠা, কনিষ্ঠা হচ্ছে আর সঙ্গ সিদ্ধা হচ্ছে মধ্যমা। ভালো করে বুঝতে গেলে এই সবগুলি বুঝবার দরকার আছে। স্বরূপ সিদ্ধা কাকে বলে, সঙ্গ সিদ্ধা কাকে বলে, আরো সিদ্ধা কাকে, নাই তো আরো সিদ্ধাকে স্বরূপ সিদ্ধা মনে করে দিয়ে আমরা ভুল পাই। এই সমস্ত বিচারগুলি সাধারণ লোকের জন্য নয়, যারা একটু দীক্ষা প্রাপ্ত হয়েছে, দীক্ষা মানে দিব্যতা, কিছু কিছু সাধু সঙ্গ সেবা করেছে, কিছু কিছু অনুশীলন করেছে, তাদের পক্ষে এগুলি। যারা ভক্তির আগে কোনো প্রবেশ করে নাই, তাদের আগে বিচার ভক্তি যদি আসে না, তারা এইসবগুলি অনুধাবন করতে পারে। এগুলি সমাজের মধ্যে অনুশীলন করবার এই বস্তু, যারা কিছু কিছু বুঝেছে তাহাদের জন্য স্বরূপ সিদ্ধা ভক্তি মানে হচ্ছে শ্রমণ চিন্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চনম বন্দনম দর্শন সাক্ষম আর তদপেক্ষা বেশি আরো সাধু সঙ্গ নাম সূত্র ভাগবত মথুরা শ্রীমুক্তি শ্রদ্ধায় সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ, পাঁচের যদি অল্প সঙ্গও যদি হয় তাহলে কৃষ্ণ প্রেম জন্মায়। আর শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ করলে প্রেমা ভক্তি নাইও হতে পারে। ভক্তি কখন হবে এতে কোনো সাহায্য তা ভক্তি কে নেওয়া লক্ষণ, যদি অর্পণ করে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে তারপরে নটা ভক্তি করে তাহলে বৈধ ভক্তি হবে। প্রেমা ভক্তি তো বহু দূর বৈধ ভক্তি হবে। এখানে কৃষ্ণের নিকটে আত্মনিবেদন নয়, ওই এর মধ্যে যে শেষে যে আত্মনিবেদন আছে ওটা কৃষ্ণ পান করবে, আর প্রথম যে আছে সেটা গুরু পান করবে আত্মন। এটি কোন সার্কিটা ভক্ত ভগবান আর
ভগবান
এখানে যে আত্মনিবেদনের কথা যে নটি ভক্তির মধ্যে যে বললেন শ্রবণ কৃষ্ণের মধ্যে আত্মনিবেদন এটা কৃষ্ণের প্রতিনিধি সম্পূর্ণ। আর সবচেয়ে প্রথমে ওর প্রথমে যদি গুরু পাঠ ইতি পুরুষ আর পিতা ভক্তি শ্রী নমলক্ষণা ক্রিয়ত ভগবত এই যদি গুরু পাঠ করতে আত্মসমর্পণ করে তারপরে ভগবানের আত্মসমর্পণ করে তারপরে বৈধী ভক্তি এতে প্রেম দিতে এমন একটা প্রেম হতেই পারে যে প্রেমের দ্বারা বৈকুণ্ঠ পর্যন্ত গতি গিয়ে যে স্বরূপ প্রধান যে মুক্তি এই পর্যন্ত হয়ে যাবে একটু দেখি যাবে। জীবনের আনুগত্যময় লোভময় যে শ্রদ্ধা তাতে যে প্রগতি হয় এই পাঁচের অল্প সঙ্গ সাধু সঙ্গ সাধু সম্মানে এখানে কিরকম সাধু সম্মান? তাহাদের সঙ্গে সাধু সঙ্গ নাম কীর্তন, নাম কীর্তন কি নারায়ণ নাম ইত্যাদি, ওদের সেদে থেকে নাম আছে কি নাম অথবা যশ রানন্দ কমলেন গোপী চন্দ্র বৃন্দাবন প্রাণ কৌর কৃষ্ণ আদিত্যে কষ্টে অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপের গোপিকা কান্ত এই রাধাকান্ত যে নাম এগুলি তারতম্য ভাবেতে এই প্রণাম মন্ত্র প্রথমে সাধারণের পক্ষে হবে হে কৃষ্ণ করুণা সিন্ধু, তারপরে দীনবন্ধু, তারপরে জগৎপতি গোপেশ, তারপরে গোপিকা কান্ত। গোপেশ মানে কি? গোপীশ মানে সখ ভাব হচ্ছে। আর তারপরে আসলো গোপিকা কান্ত, আর তারপরে শেষে কি হবে অথবা আর একটা নাম আছে শ্রীকৃষ্ণ গোপাল হরে গোবিন্দ, গোবিন্দ হে নন্দ কিশোর কৃষ্ণ হাসি যশোদা সনয় প্রসিদ্ধ শ্রী পল্লবী জীবন। এই রাজকেশ নাম, এই নাম যদি ভাব সমেত যদি সাধু সম্ভব তাহলে বলেছি আরো সাধু সঙ্গ নাম কীর্তন।